আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সুরিত, আজকের সাদাকানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি যারা প্রিয়জনের সাথে, মায়ের সাথে, বোনের সাথে, পরিবারের সাথে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে ঈদের আনন্দে অংশী হওয়ার জন্যে অনেক কষ্ট করে দীর্ঘ যাত্রায় বাড়ি গিয়েছিলেন। কেউ কেউ 30 ঘন্টা রাস্তায় ছিলেন। আসলে স্বজনের প্রতি এই যে টান, এই যে মমতা, এটাই আমাদের সবচেয়ে বড় প্রতিরোধ শক্তি, যে আমরা আপন জনের জন্যে, দেশের জন্যে, মানুষের জন্যে কষ্ট স্বীকার করতে পারি, আমরা ত্যাগ করতে পারি। এবং এটা নিঃসন্দেহে আমাদের জাতিসত্তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। প্রিয় শরীর, আমরা এ মাসের মাসিক সাদাকান এবং পরবর্তী 2 সাদাকানে করোনা ভাইরাসের ওপর সওয়ার হয়ে ভার্চুয়াল ভাইরাসের আগ্রাসন, অর্থাৎ সোশ্যাল মিডিয়া, অনলাইন জুয়া, অনলাইন গেম ও অনলাইন প্রতারণার তাণ্ডব ও ধ্বংসলীলার উপর আমরা কিছুটা আলোকপাত করার চেষ্টা করেছি। এর সমাজ বিধ্বংসী, নৈতিকতা বিধ্বংসী, মানবতা বিধ্বংসী স্বরূপ আমরা কিছু কিছু ঘটনা উল্লেখ করে বোঝানোর চেষ্টা করেছি এবং অনলাইন গেমকে আমরা অসহিষ্ণু, খুনি ও সন্ত্রাসী সৃষ্টির সূতিকাগার হিসেবে বর্ণনা করেছি। কারণ এই গেমগুলো তরুণদেরকে নৃশংস, উগ্রবাদী, বর্ণবাদী চিন্তা ভাবনায় আচ্ছন্ন করে ফেলে, আসক্ত করে ফেলে। এবং সেই জন্যে আমরা বলেছিলাম যে সন্ত্রাসী সংগঠনের মতো অসহিষ্ণু, খুনি ও সন্ত্রাসী সৃষ্টির এই সূতিকাগারের মূল উচ্ছেদ করা প্রয়োজন এবং এই গেমগুলোর নেতিবাচক দিক নিয়ে আমরা কিছু আলোকপাত করার চেষ্টা করেছিলাম। এই গেমগুলোর কিছু সাম্প্রতিক ঘটনার উল্লেখ করে আমরা এ সম্পর্কে সবাইকে সচেতন করার চেষ্টা করেছিলাম। তবে ভিডিও গেমসের সাথে সহিংসতা, খুন, নৃশংসতা যে যোগসূত্র, এটা নতুন কিছু নয়। 2011 সালে নরওয়েতে প্রথম বড় ধরনের নৃশংস ঘটনা ঘটে। অ্যান্ডার্স ব্রেভিক, চরম মুসলিম বিদ্বেষী ও নারী বিদ্বেষী এক নরওয়েজিয়ান, ইউরোপে যে শ্বেতাঙ্গ উগ্রবাদীদের উত্থান ঘটছে, ব্রেভিক তার একটি উদাহরণ। তার লক্ষ্য ছিল ইউরোপের মাটি থেকে সমস্ত মুসলিমকে বিতাড়িত করা। 2011 সালের 22 জুলাই একটি সামার ক্যাম্পে নির্বিচার গুলি চালিয়ে সে 77 জন নিরস্ত্র মানুষকে হত্যা করে। মানুষ মারার প্রস্তুতি সম্পর্কে আদালতে খুব সুস্পষ্ট বর্ণনা দেয় এই সন্ত্রাসী। কল অফ ডিউটি নামে একটি কম্পিউটার গেম খেলে সে হাত পাকায়। ওয়ার্ল্ড অফ ওয়ারক্রাফ্ট নামে আরেকটি ভিডিও গেম সে দিনে 16 ঘন্টা পর্যন্ত খেলত। ভিডিও গেমে আসক্ত এই উগ্রবাদী ব্রেভিক বলে যে তুমি যদি এই গেমের এনভায়রনমেন্টের কাউকে উদ্দীপ্ত করতে পারো, তাহলে তোমার দাদি আম্মাও সুপার মার্কসম্যানে রূপান্তরিত হবে। 2015 সালে আমেরিকার সাউথ ক্যারোলিনাতে একুশ বছর বয়সী এক শ্বেতাঙ্গ তরুণ কৃষ্ণাঙ্গদের চার্চে ঢুকে নজনকে গুলি করে হত্যা করে। তদন্তে বেরিয়ে আসে শৈশব থেকে সেও ভায়োলেন্ট ভিডিও গেমে আসক্ত ছিল। 2016 সাল, জার্মানি। জার্মানির মিউনিখে শপিং মলে হামলা চালিয়ে দশজনকে হত্যা করে 18 বছরের তরুণ আলী ডেভিড সনবলি, আহত করে 36 জনকে, পরে আত্মহত্যা করে নিজে। ডেভিড সনবলি তার সহপাঠীদের হাতে দীর্ঘ 7 বছর বুলিং অর্থাৎ মানসিক উৎপীড়নের শিকার হয়। তাদের সাথে সে মিশতে পারত না, একসময় ভার্চুয়াল জগতে প্রবেশ করে এবং ভিডিও গেমসে আসক্ত হয়ে পড়ে এবং গেম খেলতে খেলতে তার ভেতরে প্রতিশোধ স্পৃহা সৃষ্টি হয় এবং খুনের টার্গেট হিসেবে সে বেছে নেয় তার সমবয়সী টিন এজারদের। এবং তার মডেল ছিল খুনি অ্যান্ডার্স ব্রেভিক। জার্মানির এই দুঃখজনক ঘটনার পরে অনেক মানসিক বিশেষজ্ঞ শিশু কিশোরদের উপর বুলিং অর্থাৎ সহপাঠীদের হাতে মানসিক উৎপীড়নের যে মারাত্মক প্রভাব পড়তে পারে এ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করেন। তবে এই করুণ ঘটনার পরপরই আমরা জালালিতে বলেছিলাম যে শুধু সহপাঠীদের মানসিক নিপীড়ন, মানসিক উৎপীড়ন এই জন্যে একমাত্র দায়ী নয়। আমরা বলেছিলাম মা বাবাকে উদ্দেশ্য করে সন্তান কিভাবে বড় করছেন, তাকে কি শিক্ষা দিচ্ছেন, সেটাই হচ্ছে মূল বিষয়। সন্তান অবসর সময় কি করছে, কি বই পড়ছে, কি কাজ করছে বা কি করছে, সে ব্যাপারে অভিভাবকরা অসচেতন বা গাফেল থাকলে সন্তানের চরম সর্বনাশ হতে পারে। আমরা উদাহরণ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কথা বলেছিলাম। আমরা বলেছিলাম তিনি কি ইন্দোনেশিয়ায় এবং তারপর আমেরিকায় দিনের পর দিন সহপাঠীদের বুলিংয়ের শিকার হননি, সহপাঠীদের হাতে মানসিক নিপীড়নের, মানসিক উৎপীড়নের শিকার হননি, হয়েছেন। কিন্তু তার মা তাকে শিক্ষা দিয়েছিলেন ছোটবেলাতেই, সে ইন্দোনেশিয়ায় থাকতেই, যে কখনো রিয়্যাক্ট করবে না, সবসময় ইতিবাচকভাবে নেবে, সমস্ত টিটকারি উপেক্ষার জবাব দেবে নিজস্ব অর্জনের মধ্যে দিয়ে। সেই ছোটবেলায় বারাক ওবামা লক্ষ্য স্থির করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার। তিনি কোনো বুলিংয়ে রিয়্যাক্ট করেননি এবং বিষণ্ণতায়ও ভোগেননি, হতাশায়ও ভোগেননি, বরং সব তিরস্কার টিটকারিকে উপেক্ষা করে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন। আসলে অনলাইন গেম বা কম্পিউটার গেম বা ভিডিও গেম যে শুধু নরওয়ে, জার্মানি, আমেরিকায় সহিংসতার জন্য দায়ী তা নয়। 2019 সালে 15 মার্চ অস্ট্রেলিয়ান তরুণ ব্রেন্টন টারান্ট নিউজিল্যান্ডে দুটি মসজিদে গুলি চালিয়ে 51 জন মুসল্লিকে হত্যা করে। তারও রোল মডেল ছিল নরওয়ের ব্রেভিক। টারান্ট খুন করার দৃশ্য ফেসবুকে লাইভে প্রচার করে ও রেকর্ড করে। গ্রেফতার হওয়ার পর টারান্টকে জিজ্ঞেস করা হয় ভায়োলেন্স ও টেরোরিজম সে কীভাবে শিখল? তার উত্তর ছিল, স্পাইরো দ্য ড্রাগন ভিডিও গেমটি আমাকে উগ্র জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করে এবং ফোর্টনাইট গেমটি আমাকে কিলার হওয়ার প্রশিক্ষণ দেয়। নিউ ইয়র্ক টাইমসের 19 মার্চ 2019 রিপোর্ট। আসলে এই ঘটনাগুলো মোটেই বিচ্ছিন্ন নয়। 2011 সালে রেডিওলজিক্যাল সোসাইটি অফ নর্থ আমেরিকার বার্ষিক সম্মেলনে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা স্কুল অফ মেডিসিনের একদল বিজ্ঞানী গবেষণাপত্র উপস্থাপন করেন। তাদের রিপোর্টে তারা বলেন, ভিডিও গেম খুব একটা খেলে না এমন 28 জন তরুণের ওপর পরীক্ষা করে আমরা দেখেছি, মাত্র 1 সপ্তাহ ভায়োলেন্ট ভিডিও গেমস খেলার পরই তাদের ব্রেনের বুদ্ধিমত্তা ও আবেগ নিয়ন্ত্রণকারী অংশে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। 1998 সালে গবেষকরা শনাক্ত করেন যে ভিডিও গেমস মস্তিষ্কে ডোপামিন লেভেল 100% বাড়িয়ে দেয়। আর গত 23 বছরে যেসব গেম বেরিয়েছে সেগুলো আরও আসক্তিকর। এখনকার ভিডিও গেমগুলো কত আসক্তিকর তা বোঝাতে আমেরিকার শীর্ষস্থানীয় একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক ডক্টর নিকোলাস বলেন, 15 বছরের অভিজ্ঞতায় দেখেছি ভিডিও গেমস ও সোশ্যাল মিডিয়ায় আসক্তদের চেয়ে হেরোইন ও ক্রিস্টাল মেথে আসক্তদের সুস্থ করে তোলা অনেক সহজ। আর পেন্টাগনের অ্যাডিকশন রিসার্চ বিভাগের প্রধান ডক্টর অ্যান্ড্রুর মন্তব্য হল, ভিডিও গেমস ও স্ক্রিন আসক্তি হচ্ছে ডিজিটাল মাদক। প্রিয় শরীর, আমরা যদি বোঝার চেষ্টা করি যে এই সহিংস ভিডিও গেমের উদ্যোক্তা কারা, তাহলে আমরা দেখব যে যুদ্ধবাজ ও অস্ত্রবেনিয়া চক্র এই গেম প্রসারের মূল উদ্যোক্তা। ওয়ার প্লে, ভিডিও গেমস অ্যান্ড ফিউচার অফ আর্মড কনফ্লিক্ট বইতে নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটির প্রফেসর কোরি মিড পুরো ব্যাপারটা বিস্তারিত বর্ণনা করেছেন। 1960-এর দশক থেকে শুরু পেন্টাগন ও ইউরোপের বিভিন্ন দেশের সেনাবাহিনী গেমগুলো ব্যবহার করে সৈন্য রিক্রুট ও প্রশিক্ষণের কাজে। বিশ্বজুড়ে মার্কিন সামরিক অভিযানের প্রয়োজন অনুযায়ী পেন্টাগনের চাহিদাপত্র অনুযায়ী গেম কোম্পানিগুলো নতুন নতুন কম্পিউটার গেম বানিয়েছে এবং এই গেমগুলো ব্যবহার করা হয়েছে সম্ভাবনাময় তরুণদের সেনাবাহিনীতে রিক্রুট করার উদ্দেশ্যে। আসলে যুদ্ধবাজ এবং অস্ত্রবেনিয়াদের দৌলতে এই ভিডিও গেমের বাজার যে কত বড় তা আমরা একটি আলোচনা করলেই বুঝতে পারি। মার্কেট ওয়াচ 2 জানুয়ারি 2021 সালের রিপোর্ট হচ্ছে, হলিউড বলিউড সহ পৃথিবীর যত ফিল্ম ইন্ডাস্ট্রি আছে সবার ব্যবসার পরিমাণ যোগ করলে এটি $100 বিলিয়ন হবে। আর ভিডিও গেম ব্যাপারীদের ব্যবসার পরিমাণ হচ্ছে $180 বিলিয়ন, অর্থাৎ ফিল্ম ইন্ডাস্ট্রির চেয়েও প্রায় দ্বিগুণ। এটা 2019 সালের হিসাব। আসলে যে গেম যত মানুষ মারতে পারবে খেলোয়াড় তত পয়েন্ট পাবে, যে গেম তরুণদের অসহিষ্ণু হিংস্র খুনি দাঙ্গাবাজ যুদ্ধবাজ করে তোলে, সেই গেমের নির্মাতা ও বেনিয়াদের যুদ্ধাপরাধী হিসেবে বা মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে আন্তর্জাতিক আদালতের বিচারের আওতায় আনা উচিত। কিন্তু যতদিন তা না হচ্ছে ততদিন আপনি কি করবেন? সন্তানকে সুস্থ রাখার জন্যে, ভালো রাখার জন্যে গেম রূপী বা সোশ্যাল মিডিয়া রূপী ডিজিটাল মাদক থেকে রক্ষা করার জন্যে আপনি কি করতে পারেন? এটা এ সম্পর্কে আমরা এর আগে কয়েকটি পয়েন্ট বলেছিলাম, কিন্তু তার আগে চীন যে পদক্ষেপ নিয়েছে এক্ষেত্রে আমরা তা আলোচনা করতে পারি। চীনে প্রায় 250,000 তরুণ তরুণী স্ক্রিনে আসক্ত এবং 50% শিশু কিশোর মায়োপিয়ায় আক্রান্ত। শঙ্কিত চীন সরকার তাই 2008 সালে স্ক্রিন আসক্তিকে মানসিক ব্যাধি হিসেবে ঘোষণা করে। ভিডিও গেমকে চীনে ডিজিটাল আফিম বলা হচ্ছে। চীন সরকার গেমিং কোম্পানিগুলোকে সেদেশে ব্যবসা করার জন্যে কিছু নিয়ম করে দিয়েছে। 1, 18 বছরের কম বয়সী কোনো গেমার রাত 10টা থেকে পরদিন সকাল 8টা পর্যন্ত ভিডিও গেম খেলতে পারবে না। 2, 18 বছরের কম বয়সীরা ছুটির দিনে 3 ঘন্টা এবং সপ্তাহের বাকি দিনগুলোতে 1.5 ঘন্টা ভিডিও গেম খেলতে পারবে। 3, শিশু কিশোররা গেমিং অ্যাকাউন্টে প্রতি মাসে 200 ইউয়ান বা 2400 টাকার বেশি রাখতে পারবে না। আমাদের দেশেও যদি এ ধরনের পদক্ষেপ নেওয়া হয় তা নিঃসন্দেহে অভিভাবকদের জন্যে একটা স্বস্তির কারণ হবে। প্রিয় শরীর, কর্তৃপক্ষ যখন সিদ্ধান্ত নেবেন তখন আমরা অবশ্যই স্বাগত জানাব, কিন্তু তার আগে মা বাবা হিসেবে সন্তানের ব্যাপারে আপনারও করণীয় রয়েছে। প্রিয় শরীর, দৃঢ় হতে হবে। দৃঢ় হবেন কিন্তু রূঢ় নয়। সন্তান রূঢ়তা অপছন্দ করে কিন্তু দৃঢ়তাকে শ্রদ্ধা করে। দৃঢ় হতে হবে শুরু থেকেই। সময় বেঁধে দিন, রাত 11টার পর অনলাইন বন্ধ, সন্তানের জন্য নিজের জন্য। আর এই ডিজিটাল আফিম থেকে বাঁচাতে সন্তানকে মনোযোগ ও সময় দুই দিতে হবে। প্রিয় শরীর, আজকে আলোচনার শেষ পর্যায়ে করোনা পরিস্থিতির একটু পর্যালোচনা না করলে অন্যায় হবে। আমাদের দেশে আতঙ্কবাদীরা করোনার দ্বিতীয় ঢেউয়ে কিয়ামত হয়ে যাবে এমন এক ধরনের আশঙ্কা ব্যক্ত করেছিলেন। আমরা পরম করুণাময়ের উপর ভরসা করে বলেছিলাম যে আমাদের দেশে করোনা তেমন সুবিধা করতে পারবে না। এবং আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই আমাদের কাছে বিষয়টি অত্যন্ত সুস্পষ্ট হয়ে উঠবে। আমরা যদি দেখি করোনায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা, 33 কোটি 30 লক্ষ মানুষের দেশ যুক্তরাষ্ট্র, করোনায় মারা গেছেন 6,27,039 জন, অর্থাৎ মোট জনসংখ্যার 0.19%। যুক্তরাজ্য জনসংখ্যা 6,66,00,000, করোনায় মারা গেছেন 1,29,172 জন, অর্থাৎ জনসংখ্যার 0.19%, ফ্রান্স জনসংখ্যা 6,70,00,000, করোনায় মারা গেছেন 1,11,667 জন, অর্থাৎ জনসংখ্যার 0.16%, ইটালি জনসংখ্যা 6,00,000, করোনায় মৃত্যু 1,27,971 জন, অর্থাৎ 0.21%, স্পেন জনসংখ্যা 4,70,00,000, করোনায় মৃত্যু 81,268 জন, অর্থাৎ জনসংখ্যার 0.17%। আমরা এই 5টি দেশের জনসংখ্যা অনুপাতে মৃত্যুর পরিসংখ্যান উল্লেখ করলাম এই কারণে, এই 5টি হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত চিকিৎসার দেশ, পাশ্চাত্যের সবচেয়ে উন্নত চিকিৎসার দেশ, সবচেয়ে উন্নত চিকিৎসা ব্যবস্থা, সবচেয়ে সার্থক লকডাউন, সব কিছু করার পরেও মৃতের হার হচ্ছে এই। আর আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই, আমাদের দেশের জনসংখ্যা হচ্ছে 16,40,00,000, করোনায় মৃত্যু 19,521 জন, জনসংখ্যা অনুসারে মৃতের হার 0.01%। আমাদের চিকিৎসা ব্যবস্থার কি হাল এটা তো আমরা সবাই জানি। চিকিৎসা ব্যবস্থার এই হাল নিয়েও আমাদের করোনায় মৃতের সংখ্যা জনসংখ্যা অনুপাতে 0.01%। আসলে মৃত্যু কম হোক আর বেশি হোক, সবসময় বেদনাদায়ক, কিন্তু এত উন্নত চিকিৎসা ব্যবস্থা নিয়ে পাশ্চাত্যের দেশগুলো, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, তাদের মৃতের সংখ্যা বাংলাদেশের মৃতের সংখ্যার চেয়ে 19 গুণ বেশি। এত উন্নত চিকিৎসা ব্যবস্থার পরেও কেন মৃতের এত হার? আর আমাদের এই চিকিৎসা ব্যবস্থা নিয়েও মৃতের হার 0.01% কেন? কারণটা খুব সুস্পষ্ট, আমরা পরম করুণাময়ের উপর ভরসা করেছি এবং পরম প্রভুই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সহজাতভাবে দিয়েছেন। আর এ রোগ প্রতিরোধ ক্ষমতার মূল উৎস হচ্ছে স্বজনের প্রতি, মানুষের প্রতি আমাদের মমতা। এই মমতা, এই টান, এই হৃদয় ভরা টান, এই টানই একজন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এই টানই তাকে বেঁচে থাকার শক্তি যোগায়। প্রিয় শরীর, ঈদের আগে সব কিছু খুলে দেওয়া হয়েছিল, মানুষ কর্মে ঝাঁপিয়ে পড়েছে, ঈদের পরে কয়েকদিন সব কিছু বন্ধ থাকছে, এটা ঈদ পরবর্তী ছুটি হিসেবে মন্দ নয়, কিন্তু এরপরে জীবন যেরকম গুরুত্বপূর্ণ, জীবিকা তার চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। অন্যের সাহায্য নিয়ে বেঁচে থাকার চেয়ে শ্রম অর্জিত শুকনো রুটি, নুন ভাত অনেক বেশি সম্মানের। আর আমাদের জাতিসত্তা এখন নতুন আত্মবিশ্বাসে বলিয়ান, এবং সেই বিশ্বাস নিঃসন্দেহে আমাদেরকে নতুন সমৃদ্ধির পথে নিয়ে যাবে। এবং সাধারণ মানুষ করোনা নিয়ে মোটেই আতঙ্কিত নয়, সচেতন মানুষ এখন আর করোনা নিয়ে আতঙ্কিত নয়, তারা সতর্ক। অতএব দেশের অর্থনীতি যাতে নতুন উচ্চতায় উন্নীত হতে পারে সাধারণ মানুষ, যাতে সম্মানজনক জীবিকার পথ করতে পারে। এই ব্যাপারে আমরা স্বাভাবিকভাবেই সাহসী প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত প্রত্যাশা করি। প্রিয় সুহৃদ, আসুন সবাই আমরা প্রার্থনা করি যাতে পরম করুণাময়ের অনুগ্রহে আমরা করোনার গজব থেকে, লকডাউনের আজাব থেকে মুক্ত হয়ে জাতিকে নতুন উচ্চতায় উন্নীত করতে পারি। সবাই ভালো থাকুন, খোদা হাফিজ, আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।